নিজের ঘরে এসে বিছানায় বসে পড়লাম। আমার আমার হাত পাটা কেমন কেমন যেন কাঁপছে, মাথা ধরছে আবার। ও আহ, মাথাটা ভীষণ ধরেছে। আমি কি শুনছি? শ্যামল, শ্যামল নেই, শ্যামল নেই, আমার শ্যামল আর বেঁচে নেই, আমার শ্যামল আর বেঁচে নেই। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমার ঘরে মাঝরাতে ওটা কে আসতো? মাথাটা মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে।
ঠিক তখনই একটা কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গে উঠে গেলাম নিজের আলমারির দিকে। আলমারি খুলে ওটার ভেতর থেকে বের করে আনলাম একটা পুরনো খবরের কাগজ। এটা আমি যত্ন করে তুলে রেখেছিলাম। ওর ভিতরের একটা খবর খুব দামি আমার কাছে। ওতে লেখা আছে, কোনো এক অজানা কারণে পুড়ে ছাই হয়ে গেছে উত্তর কলকাতার কুখ্যাত হাড়কাটা গলির 5টি পতিতালয়। মৃত্যু হয়েছে অগণিত মানুষের। গোটা কলকাতা শহর জুড়ে চলছে ধরপাকড়। 7 জন মৃত, আহত 40 জনেরও অধিক, আর 1 জন নিখোঁজ। হ্যাঁ, 2রা এপ্রিলের রাত, যে রাতে আমি ওই পঙ্কিল জায়গা থেকে পালাতে পেরেছিলাম। এটা সেই রাতের ঘটনা যেদিন আমি পালিয়ে এসেছিলাম ওই হাড়কাটা গলি থেকে। ওই রাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাতেই পুড়ে ছাই হয়ে যায় সব কিছু, সব কিছু। কিন্তু আমি কী করে বেঁচে গেলাম, কী করে বেঁচে গিয়েছিলাম? তার চেয়েও বড় প্রশ্ন হলো, কে লাগিয়েছিল ওই আগুন? সে উত্তর খোঁজার সাহস আমি আজও পাইনি। আসলে ওই নোংরা জায়গার বুকে আর 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 পা রাখতে চাইনি। তবে তবে আজ আজ অনেক প্রশ্ন আবারও চোখের সামনে এসে জড়ো হচ্ছে আমার। এখন যে আমার ঠিক কী করা উচিত, কী করা উচিত নয়, সেইটাই বুঝে উঠতে পারছি না। এই মুহূর্তে অন্তত আমার মাথাটাকে খুব শান্ত রাখা দরকার, খুব শান্ত রাখা দরকার। তাই চুপচাপ শুয়ে রইলাম। নানা ভাবনা চিন্তার স্রোত এসে জড়ো হচ্ছিল মনের মধ্যে। এইভাবেই 2 দিন কেটে গেল। অবশেষে বুকে সাহস এনে সোজা চলে গেলাম দোতলায়। গিয়ে সোজা সুজি কাকিমাকে জিজ্ঞাসা করলাম,
কাকিমা,
আরে এসো এসো এসো,
একটা কথা জিজ্ঞাসা করার ছিল, কিছু মনে করবেন না তো? আসলে কয়েকটা কৌতূহল জমেছে আমার মনের মধ্যে, তাই জন্যই এলাম আপনার কাছে।
বলো ভ্রমর মা, কী হয়েছে, কিসের কৌতূহল?
আপনি কি ঠিক বলছেন? মানে ওটা কি সত্যি আপনার ছেলে শ্যামলের ছবি? আপনার কোথাও কোনো ভুল হচ্ছে না তো?
না, কেন? যে ছেলেকে পেটে ধরে মানুষ করলাম তাকে আমি চিনতে ভুল করব? এ প্রশ্ন তুমি কেন করছ? আচ্ছা, তুমি কি ওকে কোনোভাবে চেনো?
না না, মানে আমি ওকে ঠিক চিনি না, তবে কীরকম যেন মনে হয় ওকে কোথাও আমি দেখেছি।
তা তো জানি না মা, তবে আমার ছেলে তেমন ভালো কোনো লোক ছিল না।
ভালো লোক ছিল না কেন, কী করতো সে?
ভ্রমর মা, তার কথা আর শুনে তুমি কি করবে শুনে? ওর বাবা বাড়ি নেই এখন, থাকলে সেই তোমাকে সব খুলে বলতো। আমার আর ওর কথা বলতে ভালো লাগে না।
আপনি এখন একটু বলুন না কাকিমা, মানে আমার যে খুব জানতে ইচ্ছে করছে, আসলে সে তো আর নেই বলছেন, তাহলে এখন তার কথা বলতে কোনো ক্ষতি তো নেই, তাই না?
হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক কথাই বলছো, তার কথা বললে এখন আর কোনো ক্ষতি নেই। সে গত হয়েছে 5 বছর হলো। তুমি এখনের রাজনীতি সম্পর্কে কতটা ঠিক খোঁজ খবর রাখো মা?
তেমন তো রাখি না কাকিমা।
হ্যাঁ, আমার ছেলে শ্যামল বেঁচে থাকতে একটা রাজনৈতিক দলে নাম লিখিয়েছিল। বড় বড় নেতাদের হয়ে চুরি, ডাকাতি এবং খুন করত, এমনকি মেয়ে পাচার করত দেশে বিদেশে।
আচ্ছা, আপনার কি আর কোনো ছেলে আছে?
আর কোনো ছেলে না তো, কেন?
না কিছু নয়, আপনি বলুন, আপনি বলুন।
এই সমস্ত খারাপ কাজ করত বলেই ওর বাবা ওকে ত্যাজ্য পুত্র করে দেয়। আমার সঙ্গে অবশ্য চিঠিতে যোগাযোগ রাখত, মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে বাড়িও আসত, দেখা করত, কিন্তু আমি তার ভুলগুলো কোনোদিনও মন থেকে ক্ষমা করতে পারিনি। বিশ্বাস করবে না, যখন শুনলাম ও খুন হয়েছে তখন যেন বুকের ভিতর একটা শান্তি পেয়েছিলাম। এমন একটা কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়েছি ভেবেই না বুকটা কেঁপে উঠত আমার। সেই ছেলের মৃত্যু আমারও তোমার কাকুর জীবনে দুঃখ আনলেও দিনের শেষে যেন দুজনই কোথাও না কোথাও গিয়ে খুব শান্তি পাই, আর সেদিনও সেই খবরটা শুনে খুব শান্তি পেয়েছিলাম।
আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, আবার বলছি, আমায় কিন্তু ক্ষমা করে দেবেন এসব প্রশ্ন জিজ্ঞেস করার জন্য।
হ্যাঁ, কী প্রশ্ন বলো। আচ্ছা আচ্ছা, তুমি এত কিছু জানতে চাইছো কেন বলো তো?
আপনার ছেলে কি হারকাটা গলিতে যেত?
হারকাটা গলি মানে ওই যে?
হ্যাঁ, পতিতালয়, সেখানে কি যেত আপনার ছেলে?
ও তো শোভাবাজারেই গুন্ডামি করতো শুনতাম, আর বেশিরভাগ মেয়ে পাচার করতো ওই গলিতেই। এটা শোনার পর ও যখন আমার সামনে এসে দাঁড়িয়েছিল তখন আমি ওকে খুব জোরে একটা চড় মেরেছিলাম। বিশ্বাস করো ভ্রমর, শ্যামল চুপচাপ সেগুলো সহ্য করে গিয়েছিল। শেষে শুধু বলেছিল,
আমার এই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আমি করবই মা।
এই কথা বলে কাকিমা হাউ হাউ করে কাঁপতে লাগলেন।
আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। যে মানুষ 5 বছর আগে মারা গেছে, যার যোগাযোগ ওই হাড়কাটা গলিতে, সেই একই মানুষ কি করে আমার জীবনে এলো? কেন এলো? আর এও বুঝতে পারছি যে সে আমাকে ইচ্ছে করেই তার বাড়িতে পাঠিয়েছে। কান্না থামতে কাকিমা আবারও বললেন,
ভ্রমর মা, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো দিলে না।
ও প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না।
এই কথাটা বলেই আমি আবারও চমকে উঠলাম। নিজের পরিচয় গোপন করার জন্য আমি আবারও শ্যামলের মতন একই কথা বলছি? সে আমার কাছে তো এই কথাগুলোই গোপন করতে চেয়েছিল।
আচ্ছা, আমাকে বললে কি হতো শ্যামলের? শ্যামল, শ্যামল, তুমি কি এখনো বেঁচে আছো, নাকি সহবাস হয়েছিল এক মৃত আত্মার সাথে?
কি হলো? বলো।
কাকিমার ডাকে আমার হুঁশ ফিরল। আমি আমতা আমতা করে বললাম, আসলে কাকিমা, আমার একটা খুব খারাপ অতীত আছে। সেই অতীত শোনার পর হয়তো আপনি আমাকে আর এই বাড়িতে থাকতে দেবেন না।
অতীত? কেমন অতীত?
আপনার ছেলের সঙ্গে আমার অতীত জড়িয়ে আছে, যদিও আমার মনে এখন হাজারটা প্রশ্ন রয়েছে।
আমার ছেলের সঙ্গে কি বলতে চাইছো মা ভ্রমর?
আমি কথাটা বলে তখন উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়িয়ে বললাম, তোমাকে একটা জিনিস দেখাবো, তারপর তুমি ভালো মন্দ সব বিচার করো না হয়।
একথা বলে আমি হাঁটু গেড়ে কাকিমার দিকে পিছন করে বসলাম। বসে বললাম,
আমার পিঠ থেকে শাড়ির আঁচলটা সরাতে পারো তুমি, ওখানে অনেক ক্ষত চিহ্ন আছে।
আমার কথা মতো কাকিমা পিঠ থেকে শাড়ির আঁচলটা সরালো, আর আমার পিঠটা দেখেই কাকিমা চমকে উঠলেন।
মহাপ্রমোদ, তোমার পিঠে এটা কি হয়েছে? এগুলো সব কিসের দাগ?
এগুলো কোনো সাধারণ দাগ নয় কাকিমা, এগুলো হলো আমার পাওয়া উপহার। পিঠের এক একটা দাগ আমার পুরনো পেশার স্বাক্ষর। আঁচড়ের দাগ, কামড়ের দাগ, সিগারেটের ছ্যাঁকা দেওয়ার দাগ।
পুরনো পেশা তবে কি?
হ্যাঁ কাকিমা, ঠিক তাই, আমি একজন গুণিকা। কি সুন্দর না নামটা, অথচ কাজটা ঠিক ততটাই কদর্য। ওই সুন্দর নামটার জন্য ঠিক এই মুহূর্ত থেকে আমি হয়তো আপনার ঘেন্নার কারণও হয়ে গেলাম, কিন্তু নিজের অতীত তো আর আমি আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না। এই সিগারেটের ছ্যাঁকা আর ওই চাবুকের দাগগুলো, ওগুলো তো মুছতে পারবো না, আর এই দাগগুলো আমাকে সেই অতীতটা ভুলতেও দেবে না, তাই এগুলো ঠেকেই রাখি। আসলে ঠেকে রাখতে হয়। আমি এখন চললাম, আমায় পারলে ক্ষমা করবেন, আমি আপনার বিশ্বাস ভাঙতে চাইনি, তবে আমার কাছে কিছু করার ছিল না আর।
বলে ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম আর ঠিক তখনই,
মা ভ্রমর, কোথায় যাচ্ছ? আমি কি তোমায় চলে যেতে বলেছি? আসো বসো এখানে।
কাকিমারটাকে পিছন ফিরে তাকালাম, কাকিমার সেই ডাকে যেন একটা মায়া মেশানো ছিল। আমি আবারও বসে পড়লাম চুপ করে। দেখলাম কাকিমার চোখে জল।
তুমি এতদিন এই কথা আমায় বলনি কেন?
বলতে পারিনি কাকিমা, বলতে লজ্জা হয়।
জীবনের চরম সত্যি কথাটা বলতে কখনো কোনো লজ্জা করবে না ভ্রমর মা। এসব কথা লুকিয়ে রেখে লাভ কি হলো বলো তো? এই যে আমায় বললে, এতে তোমার মন তো একটু হলেও হালকা হলো, তাই না? কিন্তু তুমি শ্যামলকে কি করে চিনলে?
সে অনেক কথা, অনেক কথা কাকিমা, সেসব স্মৃতি আমার কাছে এখন বড়ই ক্ষীণ, তবু বলার চেষ্টা করছি তোমাকে।
এরপর সব কিছু খুলে বললাম কাকিমাকে। কথাগুলো বলতে বলতে খুব কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু তাও বললাম। শ্যামলের আশা থেকে শুরু করে ওর হঠাৎ চলে গিয়ে ফিরে না আসা, তারপর আবারও আমার কাছে আসা, আমার এখানে আসার কথা, সমস্ত কথা খুলে বললাম। অপরদিকে দেখলাম কাকিমার চোখে কখনো কান্না, কখনো বিস্ময়, আবার কখনো অবিশ্বাসের ছায়া। আমার কথা শেষ হতে কাকিমা মুখ খুললেন।
তোমার মনে হয় কোনো ভুল হচ্ছে ভ্রমর?
না 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 কাকিমা, না, আমার একদম ভুল হচ্ছে না। আমি এতদিন যাকে দেখেছি, যার সেবা আমাকে বাঁচিয়ে তুলেছে, আমি তাকে চিনব না কাকিমা?
কিন্তু সেটা তো কোনো মতেই সম্ভব নয় মা।
কি করে সম্ভব নয়? তাহলে সম্ভবটা কি? আমি যা দেখেছি তাহলে সব মিথ্যে। আমার বেঁচে ওঠা, আমার এই পালিয়ে আসা, এসব সব 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 মিথ্যে। ওর স্নেহ, ওর যত্ন, আমার প্রতি ওর ভালোবাসা, এগুলো সব মিথ্যে। সব কি এতটাই মূল্যহীন কাকিমা?
এই ভ্রমর মা, কি বললে? কি কি বললে? ভালোবাসা?
হ্যাঁ, আমি কিছু বলতে গিয়েও চুপ করে গেলাম। আমার সমস্ত কথা কাকিমার বুকে পিনের মতো বিঁধছে, তার উপরে ভালোবাসার কাহিনী। কাকিমাকে ভিতর থেকে ছারখার করে দেবে একেবারে, এটাও আমি জানি। কিন্তু আমাকে অবাক করে দিয়ে কাকিমা বলল,
লজ্জা পেও না মা, তোমার ওই পেশা তোমার আগের জীবন ছিল, তাই তুমি আমার ছেলেকে ভালোবাসলে কি না বাসলে তাতে আমি তোমার কোনো দোষ দেখি না। তবে
এতটুকু বলে আবারও চুপ। আমার চোখের কোনায় হালকা জল, তবুও নিজেকে সামলে নিলাম, কারণ আমার মনের দ্বন্দ্ব এখন অন্য জায়গায়।
ভ্রমর মা, তুমি ঘরে যাও, একটু বিশ্রাম করো, বুঝলে? আমারও একটু বিশ্রামের দরকার। অনেক পুরনো কথা মনে করিয়ে দিলে তুমি।
আমি ধীর পায়ে আমার ঘরের দিকে চলে এলাম। বসে বসে কাকিমার কথাটাই ভাবছিলাম, কিন্তু সব কিছু কীরকম যেন অবিশ্বাস্য লাগছে। এটা তো হতে পারে না, শ্যামল তো মিথ্যে নয়, সে শুধু আমার স্মৃতিও নয়, আমার প্রতিটা অঙ্গ, প্রতিটা অঙ্গ তার স্পর্শ চেনে, ভীষণভাবে চেনে, আমার প্রত্যেকটা অনুভূতি তার অস্তিত্ব জানে। তাহলে কোনটা সত্যি আর কোনটাই বা মিথ্যে? কোনটা কোনটা? চোখ পেটে কান্না বের হয়ে এলো, বালিশে চোখ চেপে পাগলের মতো কাঁদতে লাগলাম। এ কান্না জানি এখন থামবে না, কখনো কখনো মনে হয় থামতে দিতেও নেই এই কান্নাকে। মন হালকা করার শেষ চেষ্টা তো এটাই, তাই না? তাই কাঁদা ভালো, খুব ভালো।
এই ঘটনার এক মাস কেটে গেল। আমার ও কাকিমার মন থেকে ধীরে ধীরে মুছে যেতে থাকলো শ্যামলের অস্তিত্ব। চারপাশ ভরে উঠল এক আকাশ ভরা সন্ধ্যা তারার সমাবেশে। সেখানে আমি বড়ই একা।
তুমি আমার বিশ্বাস ভেঙেছো শ্যামল, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। সূর্যের আলো এ ঘরে ঠোকেনি বিগত 3 মাস ধরে। জানলা খোলার ইচ্ছাটাকে দমিয়ে রেখেছি, তার চেয়েও বেশি নিজেকে দমিয়ে রেখেছি, কারণ তোমার চোখের দিকে চোখ রাখব না। তাই পাথর ভাঙতে হাতুড়ি লাগে, আর আমাকে ভাঙতে গেলে লাগে আঘাত। নিজেকে সবার কাছে কঠিন পরিচয় দিয়ে আসা মানুষটাও মাঝরাতে ভাঙে, ভেঙে চুরমার হয়ে যায়। জমতে থাকা আঘাতের দাগ মোছা যায় না, কোনো কিছু দিয়েই মোছা যায় না। কেবল বিশ্বাস শব্দটা শুনলে বড্ড হাসি পায়, বড্ড। মানুষকে ভেঙে দেওয়া সেদিন কঠিন হয় যেদিন সে মৃত্যুর চেয়েও বেশি শান্ত হয়ে যায়। তুমি ফিরতে চাইছ, আসলেই তুমি ফিরতে চাইছ, কিন্তু গ্রহণ করার বা না করার আমি কেউ নই। তোমার চোখের দিকে তাকিয়ে সমস্ত সত্যি দেখছি, আর আমার ঠোঁট আওড়াচ্ছে মিথ্যে বলি। আমার রাগ হয়নি একটু, বিশ্বাস করো, একটু রাগ হয়নি, বরং করুণা কুড়িয়েছ তুমি আমার থেকে, করুণা। শুধু সেদিনের পর তোমায় বুকে জড়িয়ে ধরতে পারিনি, এইটাই যা একটা আফসোস। তোমাকে ভালোবাসতে বাসতে আয়নার মতো স্পষ্ট হয়ে গেছো তুমি আমার কাছে। যে বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে কখনো বিচ্ছেদ আসে না। আমাদের থাকা না থাকায় পৃথিবীর কিছুই যায় আসে না, আর কিছু বদলায়ও না। শুধু এই বিশ্বাস শব্দটা সংজ্ঞা পেল না কখনো। এমনটাই ভাবছিলাম কদিন ধরে। অন্যদিকে মন বসছিল আর এক পুরুষের কাছে, তার নাম রাজু, পাশেই থাকে। যদিও সে আমায় ঠিক কতটা চায় না চায় সেটা আমি জানি না, তবে এটা আমি বলতে পারি যে সে চায় আমার দেহ। হ্যাঁ, শুধুই আমার দেহ, তাই সেইটাই দিই তাকে। তার বদলে একটু করে উষ্ণতা জমিয়ে রাখি নিজের মনের গভীরে, তাতে যদি বরফ একটু হলেও গলে আর কি। তবে সেদিন রাতে যা ঘটল সেটা একেবারেই আশা করিনি। আমি দরজা খুলে রাজুর জন্যই অপেক্ষা করছিলাম, হঠাৎ চোখ পড়ল পর্দার বাইরে।
কে কে ওখানে? কে? কি তুমি?
আমি জোরে চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু আমার মুখটা চেপে ধরলো সেই শক্তিশালী হাত। তারপর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল সে।
শ্যামল, শ্যামল, তুমি 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 বেঁচে আছো? ও কি যে হচ্ছে আমার সাথে, ও কি যে হচ্ছে, আমি কি দেখছি? তুমি কি করে বেঁচে থাকতে পারো? তুমি তো মরে গেছো। না না না, তুমি বেঁচে নেই, না না না, তুমি বেঁচে নেই শ্যামল, তুমি নও, তুমি সত্যি নও,
আমি ভূত নই, আমি জীবিত। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো দেখো, আমার গায়ে হাত দিয়ে দেখো, আমি সত্যি জীবিত, দেখো।
তাহলে তাহলে তোমার মা যে বলল, তোমার মা যে বলল,
আস্তে আস্তে ভুমুর, আস্তে, এত জোরে চিৎকার করো না।
আমি আমি কোনো রকমে নিজেকে শান্ত করলাম, কিন্তু কিন্তু কেমন যেন একটা হচ্ছে আমার শরীরে, চোখ ফেটে জল নেমে আসছে। এতদিন পর আবারও তাকে দেখলাম, আবারও তাকে দেখছি, কেমন যেন হচ্ছে মনের ভেতরে। আমরা কেউ স্থায়ী নই, কেউ স্থায়ী নই, কখনো ছিলামও না, শুধু ছুঁয়েছিলাম কিছুটা সময়, কিছুটা মুহূর্ত, যা হয়তো বদলে যেতে পারে কোনো কারণ ছাড়াই আবারও। এবং সেই বদলের জন্য যে কোনো সময় নিজেদের তৈরি থাকতে হয়, শক্ত থাকতে হবে নিজেদেরকে, মায়া কাটাতে হবে, যাতে দুঃখের আঁচ স্পর্শ পর্যন্ত না করতে পারে পরস্পরকে। আসলে মনের ঠিকানা যে পরিবর্তনশীল, তাই হৃদয়ের কাছাকাছি এসেই উবে যেতে হবে, ঠিক ওই কর্পূরের মতো, বিনা অনুমতিতে।
কেমন আছো ভ্রমর?
আমার চিন্তার ভাঁজ ছিন্ন করে সে বলল, কিন্তু আমি কিছু বললাম না।
কি হলো ভ্রমর? আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু বিশ্বাস করো ভ্রমর, আমার কিচ্ছু করার ছিল না।
ছিল, 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 অনেক কিছুই করার ছিল তোমার, অনেক কিছু। আমি তো ফেল না, না তাই আমি একা ফেলে চলে যাওয়া যায়, আমাকে নিজের ইচ্ছে মতো ঠিকানায় পাঠিয়ে দেওয়া যায়, আমাকে কাঁদানো যায়, কিন্তু আমার কাছে আসা যায় না, তাই না?
না, সেটা নয় ভ্রমর। ভ্রমর দেখো, আমার যে দূরে চলে যাওয়ার অনেকগুলো কারণ ছিল, কিন্তু বিশ্বাস করো আমি মৃত নই, জল জ্যান্ত আমি তোমার সামনে বসে আছি, দেখো। কিন্তু আমাকে অনেক কিছুই গোপন রাখতে হয়েছে শুধুমাত্র তোমাকে বাঁচিয়ে রাখার জন্য।
এটাকে বাঁচা বলে না, একা একা লোকের করুণায় বাঁচাকে আমি বেঁচে থাকা মনে করি না।
আমাকে ক্ষমা করে দাও ভ্রমর।
আরেকটা কথা, তোমার বাড়িতে জানে যে তুমি বেঁচে নেই, সেটা কেন?
সত্যি বলতে কি, অনেক কিছুই হয়েছে এ বাড়িতে, আর শুধু এ বাড়ি নয়, আমি তোমার জীবনে তোমার জানার আগে থেকেই রয়েছি।
মানে কি বললে ঠিক বুঝলাম না
ভ্রমর। আজ যেটা বলবো সেটা শুনে তুমি আমাকে ক্ষমা করতে পারবে? মনে হয় না তুমি ক্ষমা করতে পারবে আমায়, তাও বলছি।
কি কথা?
যেদিন তুমি পালিয়েছিলে সেদিন তোমার ব্যাগে আমি কয়েক হাজার টাকা দিয়েছিলাম, মনে আছে?
হ্যাঁ 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 হ্যাঁ, মনে আছে, প্রায় প্রায় 11,000 টাকা।
ওই টাকা আসলে তোমার টাকা।
আমার টাকা?
হ্যাঁ, তোমার টাকা, ওতে শুধুমাত্র তোমার অধিকার রয়েছে।
ওতে আমার অধিকার কিভাবে আছে শ্যামল? তুমি যে ঠিক কি বলছো আমি কিছুই বুঝে উঠতে পারছি না।
কারণ ওই 11,000 টাকা দিয়ে তোমার বাড়ির লোক যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে তোমাকে বিক্রি করে গিয়েছিল, সেই লোকটা আমার বস ছিল, আর তোমাকে অজ্ঞান করে ওই হাড়কাটা গুলিতে সেদিন আমি নিজে নিয়ে গিয়েছিলাম। তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে বলে তুমি আমাকে চিনতে পারোনি।
হ্যাঁ হ্যাঁ, কি 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 বললে তুমি, কি বললে, আবারও বলো কি বললে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি। আর সবচেয়ে বড় কথা, আমার যে মৃত্যুর খবর ছড়িয়েছিল 5 বছর আগে, ওটা ভুয়ো খবর। আর বিশ্বাস করো, ওই খবরটা আমিই ছড়িয়েছিলাম, না হলে বাড়ির লোকের জীবনে এখন এই শান্তিটা ফিরত না। ওরা এখনো জানে না যে আমি বেঁচে রয়েছি।
আর সেই জন্যই, সেই জন্যই তুমি আমায় পাঠিয়ে দিলে এখানে, যাতে আমি ওদের দেখাশোনা করতে পারি, তাই না?
হ্যাঁ, আর তুমি ওই গলি ছাড়ার পর আমি ওখানে আগুন জ্বালিয়ে দিয়ে এসেছি, সেই খবরটা তুমি নিশ্চয়ই পেয়ে গিয়েছ।
কথাটা বলে একটা শিশু সুলভ হাসি হেসে উঠল শ্যামল। আমি বললাম, আচ্ছা আমার জন্য এত কিছু করতে গেলে কেন? এমনকি ওই 3টে লোককে নিজের হাতে খুন করলে কেন?
করতে হয়েছে, কারণ আমি দল ছেড়ে ফেরার হয়ে গিয়েছিলাম, আর ওরা আমার দলেরই লোক ছিল, তাই ওদের দুর্বলতা আমি জানতাম। তবে তো একটাই দুঃখ বা একটাই আক্ষেপ, সেটা যাই বলো।
কিসের আক্ষেপ?
যে হাত তোমার স্পর্শ পেয়েছে সেই হাত দিয়ে আমি খুন করেছি, খুন করেছি ভ্রমর। খুন একটা পৈশাচিক খেলা, আমি নিজেকে থামাতে পারিনি, তুমি বিশ্বাস করো। আর সেই জন্যই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ভ্রমর, আমাকে ক্ষমা করতে পারবে তো তুমি?
আমি তাকে নিজের বুকে টেনে নিলাম, তার ঠোঁট দুটোতে মিশে গেছে আমার ঠোঁট দুটো। প্রথমে ভয় ও পরে লজ্জায় চুপ হয়ে রইলাম। অনুভব করলাম আমাদের দুজনেরই চোখ কান্নায় ভেসে চলেছে। আমি নিজেকে আর আটকালাম না, দুজন মিলে একসাথে ভেসে গেলাম কিসের যেন এক স্রোতে, গভীর গোপন দেশে, নিবিড় চুম্বনের গহীন অরণ্যে। আরো শক্ত করে চেপে জড়িয়ে ধরলাম আমরা একে অপরকে। থামতে পারলাম না, পারলাম না থামতে। আসলে আসলে ঠোঁটের যুদ্ধ এমন এক যুদ্ধ যাতে যাতে কেউ হারে না। মনের মিলন হয়, মিলন হয় দুই পরাগের। সব স্পর্শের কাছে জিতে যায় এই স্পর্শ।
রাত হয়েছে, আমি ও শ্যামল দুজনেই জেগে আছি, আমার মাথা শ্যামলের উন্মুক্ত বুকের মধ্যে। আমি বললাম, আচ্ছা শ্যামল, একটা কথা জিজ্ঞেস করব।
বলো।
তোমার কি নিজের বাবা মায়ের কথা মনে পড়ে না?
মনে পড়ে।
আচ্ছা, ওদের কাছে যেতে ইচ্ছে করে না?
না, আমি তো ওদের কাছে মরে গেছি। মরে যাওয়া মানুষের আর কোনো গুরুত্ব থাকে নাকি?
যদি বলি থাকে, তোমার মা তোমার জন্য এখনো কাঁদে, জানো তুমি? বলো, জানো তুমি?
না, আমি এই কথাটা বিশ্বাস করলাম না। এই কুলাঙ্গার ছেলের জন্য কে কাঁদবে?
সন্তান তো সন্তানই হয়, তাই না? সে কুলাঙ্গার হোক বা ভালো, নিজেরই তো হয়। আসলে মেয়েরা হলো মায়ের জাত, জানো? তাই তোমার মায়ের কষ্ট আমি ভালো মতোই বুঝি।
তোমার অত বুঝে কাজ নেই ভ্রমর। আমি ওদের সামনে আর কোনো দিনই যাব না। আমার খালি একটাই চাওয়া, তুমি ওদেরকে ভালো রেখো।
কেন 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 বলো? আমরা দুজন মিলে ভালো রাখতে পারবো না কেন বলো?
তার উত্তরটা যে আমি এক্ষুনি তোমাকে দিলাম ভ্রমর।
শোনো, ওই উত্তরে আমি ভুলবো না। কাল সকালে তুমি আমার সাথে তোমার মায়ের ঘরে যাবে, কেমন? আমি তোমার মাকে সব কথা বুঝিয়ে বলবো।
না 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 ভ্রমর, ভ্রমর এই আবদারটা করো না, আমি আমি রাখতে পারবো না।
আমার জন্যও পারবে না কি গো বলো? আমার জন্য পারবে না?
না ভ্রমর, ছেলে মানুষে করো না। আচ্ছা আমি কী মুখ দেখাবো এই পাঁচ বছর পরে গিয়ে, কী বলবো গিয়ে? তোমাদের মরা ছেলে পাঁচ বছর পরে ফিরে এসেছে, তাকে কোলে তুলে নাচো, যত সব বাজে কথা।
উত্তেজিত হয়ে শ্যামল বিছানা থেকে উঠে বসে পড়ল। আমিও উঠে বসে বললাম, আচ্ছা বেশ, তুমি যখন চাও না তখন দরকার নেই। আসলে আমি বড় স্বার্থপর, আসলে নিজের মা নেই তো, তোমার মাকে বড় আপন করে নিয়েছিলাম জানো, আর তোমাকেও তাই। একসাথে ঘর বাঁধা যে এই পাখির ভাগ্যে নেই আর তা উচিত নয়, এসব তো নিছকই স্বপ্ন আমার কাছে, এই কথা কেন যে মাঝে মাঝে ভুলে যাই।
ভ্রমর ভ্রমর কষ্ট পেও না, ঠিক আছে তুমি আমাকে একটু ভাবতে সময় দাও, আমি দুদিন পরে আবার ফিরে আসবো, আমি এসে তখন তোমাকে সবটা বলবো।
বলে উঠে দাঁড়ালো শ্যামল, নিজের জামাটা গলিয়ে বেরোনোর জন্য তৈরি হতে লাগলো। আমি হাত বাড়িয়ে তার আঙুল দুটো ধরলাম, বললাম, ফিরে আসবে তো? হ্যাঁ সত্যি ফিরে আসবে তো, নাকি আবারও হারিয়ে যাবে ওই মরিচিকাতে, বলো।
না ফিরে আসবো, শুধু তোমার জন্য।
বলে অন্ধকারে মিলিয়ে গেল সে। তবে হ্যাঁ, সে ফিরেছিল, ঠিক তার পরের দিনই ফিরেছিল, আমার হাত ধরে বলেছিল,
ভ্রমর তুমি তোমার নামের মতনই জানো, তুমি আবার আমার মধ্যে আশার আলো জ্বেলে দিয়েছো। আমি যে তোমায় ওই নোংরা গলিতে তুলে নিয়ে গিয়েছিলাম সেটা শোনার পরও তুমি আমাকে মন প্রাণ ভরে কাছে টেনে নিয়েছো, এর পরও যদি আমি তোমার কথা না শুনি তাহলে ঈশ্বর যে আমাকে কঠিন শাস্তি দেবেন। ভ্রমর চলো চলো মায়ের কাছে নিয়ে চলো আমায়।
এরপরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। শ্যামলকে দেখে ওর বাবা মা দুজনেই পাগলের মতো কেঁদেছিলেন সেদিন, তারপর নিজের ছেলের প্রতি সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে নিজের ছেলেকে নিজের ঘরেতে ফিরিয়ে আনেন। নিজের সন্তানকে উপেক্ষা করে কেই বা থাকতে পারে বলুন তো, ভালোবাসার টান যে চিরন্তন তাই আর কোনো বিচ্ছেদ নয়। এবার শুধুই মিলনের গল্প, হ্যাঁ মিলনের গল্প, শুধুই ভালো থাকার গল্প, ভালোবাসার গল্প। আর এই গল্প লিখতে গিয়ে আমাকে করতে হয়েছে অনেক যুদ্ধ, এই যুদ্ধের প্রত্যেকটা মানুষ এক একটা যোদ্ধা, প্রত্যেকের অস্ত্র ক্লান্ত হয়েছে দীর্ঘ যুদ্ধের পথ ধরে, এখন শুধুই বিশ্রামের পালা, আর আমি নিজেও খুব ক্লান্ত, শান্তির খোঁজে তাই মাথা রাখি শ্যামলের বুকে।